শ্রোতা দর্শকদের শুভেচ্ছা জানাচ্ছি, স্বাগত জানাচ্ছি আলাপনের আজকের আলোচনায়। আজকে আমাদের সঙ্গে যারা রয়েছেন, সেলিম বেশ ভালোই হলো তুমি এসে গেলে। তো আজকে আমাদের যারা প্যানেলে আছেন তাদের নামগুলো আমি বলে দিচ্ছি, কেমন? রয়েছেন সুভাষ সিংহ রায়, হেলেন জারিন খান আর নাজমুল আরশাফ সাংবাদিক। তো ওনাদের পরিচিতিগুলো এবং তারা লাইনে আছেন কিনা, তুমি তো এতক্ষণে লাইনে চেষ্টা করলে।
হ্যাঁ, ইতিমধ্যে আমি আপা সবগুলো লাইন যোগাযোগ করেছি। আওয়ামী লীগ নেতা সুভাষ সিংহ রায়, যিনি আমাদের, আমরা যখন ইউনিভার্সিটিতে ছিলাম ছাত্রলীগের প্রেসিডেন্ট ছিলেন।
আচ্ছা,
বিএনপি নেতা আছেন হেলেন জারিন খান, তিনিও ওই সময় ছাত্রনেত্রী ছিলেন। এবং নাজমুল আশরাফ সাংবাদিক, আপনারা সবাই জানেন, সিনিয়র সাংবাদিক, আমাদের সঙ্গে মাঝে মধ্যে কথা বলেন। তো এই তিনজন আজকে আমরা আলোচনা করব, বিশেষ করে এখন বাংলাদেশের একাদশ সংসদ নির্বাচনের একেবারে গুরুত্বপূর্ণ মুহূর্ত, নমিনেশন মনোনয়নপত্র বাছাইয়ের পরে যে প্রক্রিয়াটা চলছে সেটিও বোধ হয় শেষ হয়ে গেছে। আমরা জানি 2 ডিসেম্বর মনোনয়নপত্র বাছাইয়ের পর প্রায় 3,000-এর কাছাকাছি, 2,200
এবং যার মধ্যে কিন্তু সবথেকে মানে লক্ষণীয় বিষয় ছিল বিএনপির বাদ পড়ে গেছিল, বাতিল করা হয়েছিল
সবচেয়ে বেশি, এবং তাদের অনেকেই আবার প্রার্থিতা ফিরে পেয়েছে। এই সব নিয়ে আমরা আজকে আলোচনার জন্য এই তিনজনকে আমন্ত্রণ জানিয়েছি। সুভাষ সিংহ রায়, আপনাকে স্বাগত জানাচ্ছি।
আপনাকে ধন্যবাদ।
এবং হেলেন জারিন খান, আপনাকে স্বাগত জানাচ্ছি আজকের আলোচনায়। নাজমুল আশরাফ, আপনাকেও স্বাগত।
তাহলে আপনারা তিনজন লাইনে থাকুন, আপনাদের আগেই আমরা ধন্যবাদ জানাচ্ছি সময় করে আমাদের সাথে যোগ দেওয়ার জন্য। সেলিম, তাহলে শুরু করা যাক।
হ্যাঁ, আমরা মনে হয় সুভাষ সিংহ রায়কে দিয়ে শুরু করতে পারি। আপনি তো লাইনটা কেটে গেছে। আচ্ছা, তাহলে নাজমুল আশরাফ, আপনি যদি বলেন আসলে কি হচ্ছে এই মুহূর্তে বাংলাদেশের নির্বাচনকে ঘিরে। আমরা বিদেশ থেকে শুনতে পাচ্ছি যে একটুখানি
জটিল না,
আমরা বলবো যে আমরা কিছুটা দ্বিধাদ্বন্দ্বে আছি যে কি হচ্ছে আসলে। নমিনেশন পেপার কেন এরকম বাতিল হলো, আবার
আপিল করে অনেকগুলোই ফেরত,
এবং কেউ কেউ আশঙ্কা প্রকাশ করছে যে নির্বাচন হবে কিনা, এ নিয়ে আমাদের বগুড়া থেকে পাঠানো প্রতিকমরের একটি রিপোর্ট আছে। আপনার বক্তব্য শোনার পরে রিপোর্টটা আমি চালাবো। জি,
আসলে নির্বাচনের তফসিল ঘোষণার পরে যা যা করার কথা নির্বাচন কমিশনের দিক থেকে এবং রাজনৈতিক দলগুলোর দিক থেকে তারা তাই করছেন। যে বক্তব্যগুলোর কারণে আপনারা দ্বিধাদ্বন্দ্বে থাকেন বা বিভ্রান্ত হন, সেগুলো প্রত্যেকটা রাজনৈতিক দল এবং জোট তাদের সুবিধা অনুযায়ী প্রতিপক্ষের বিপক্ষে যেই বক্তব্যগুলো দেন বা নিজেদের পক্ষে যে কথাগুলো বলেন তার সবকিছুই যে তথ্যভিত্তিক বা যুক্তিভিত্তিক তা কিন্তু না, এবং অনেক ক্ষেত্রে বিভ্রান্তিকর, অনেক ক্ষেত্রে আপনার সুবিধা মতো আপনি একটা ব্যাখ্যা দিলেন কিন্তু তার যে একটা পাল্টা বক্তব্য আছে সেটা আপনি বললেন না। আপনি আপনার মতো করে একটা তথ্য দিলেন, পাল্টা তথ্যটা দিলেন না। আপনি একটা ফলাফলের কথা বললেন কিন্তু কারণটা বললেন না, এই কারণে আসলে বিভ্রান্তিগুলো হয়। এখন আমি বলি যে মনোনয়ন নিয়ে প্রথম পর্যায়ে কি হলো, বড় দুটি জোট আছে, একটি হচ্ছে ঐক্যফ্রন্ট ডক্টর কামাল হোসেনের নেতৃত্বে বিএনপি এবং বিদল সহ, আরেকটি হচ্ছে মহাজোট প্রধানমন্ত্রী শেখ হাসিনার আওয়ামী লীগ সহ 14 দল, জাতীয় পার্টি এবং যুক্তফ্রন্ট। এই দুটো বড় ভাগে বিভক্ত হয়ে রাজনৈতিক দলগুলো নির্বাচনে অংশ নিচ্ছে। প্রথম দিকে আমরা যুদ্ধ দেখেছি, প্রত্যেকটা দলের এবং জোটের মনোনয়ন পাওয়ার একটা যুদ্ধ চলেছে, তারপর তারা সেগুলো যাতে বাছাই করে আপনার সাক্ষাৎকার নিয়ে তারা একটা প্রাথমিক তালিকা করেছেন, তারা মনোনয়ন জমা দিয়েছেন। আচ্ছা, জমা দেওয়ার পরে যে পর্যায়টা যাচাই বাছাই করা এবং যেগুলো বৈধ সেগুলো বৈধ ঘোষণা করা, যেগুলো ত্রুটি বিচ্যুতি আছে এবং অযোগ্য প্রার্থী তাদেরকে বাতিল করা। যেটা রোকেয়াপা বলছিলেন যে এবার বিএনপির প্রার্থীরা সবচেয়ে বেশি বাতিল হয়েছে। আচ্ছা, সাথে আমি যোগ করি যে বিএনপির প্রার্থিতা দাখিলও সবচেয়ে বেশি হয়েছে এবার, এবং এটাকে দুই ভাবে ব্যাখ্যা করা হচ্ছে। আওয়ামী লীগ বলছে যে তারা অযোগ্য অনেক বেশি প্রার্থী মনোনয়ন জমা দিয়েছে ইচ্ছা করেই, জানে এগুলো বাতিল হবে, তখন অভিযোগ করা যাবে যে আমাদের সব বাতিল হয়ে গেছে কিন্তু এগুলো তো অযোগ্য প্রার্থী ছিল। আবার উল্টো দিক থেকে বিএনপির অবস্থা এখন এমন, তাদের নেতা এবং প্রার্থী যারা আছেন তাদের প্রত্যেকের বিরুদ্ধে অসংখ্য মামলা আছে এবং নতুন নতুন মামলাও হয় এবং নানান কারণে তারা এক ধরনের হয়রানির শিকার, ফলে একজন প্রার্থী দিয়ে তারা নিশ্চিত হতে পারছে না যে তিনি তাদের প্রার্থী হবেন, ফলে ব্যাকআপ হিসেবে পরিপূরক হিসেবে দুই তিন চারজন করে দিয়ে রেখেছে, এই কারণে সংখ্যাটা বেড়েছে। তাহলে এই সংখ্যা বাড়ার বিএনপির ব্যাখ্যা হচ্ছে যে আমরা এরকম দুরবস্থা আছি বলে বেশি দিয়েছি, আর আওয়ামী লীগের ব্যাখ্যা হচ্ছে বেশি দিয়ে প্রত্যাশিত হয়ে আমাদেরকে ব্লেম দেওয়ার চেষ্টা। এরকম ব্যাখ্যাগুলো কিন্তু সব ক্ষেত্রে আসে। আচ্ছা, এবার সবশেষ পর্যায়ে আসি, সেটি হচ্ছে যে মনোনয়ন বাছাইয়ের পরে যাদের বাতিল করা হয়েছে তারা আবার আপিল করছে নির্বাচন কমিশনে, এবং নির্বাচন কমিশনে আপিল করে বেশিরভাগই আবার তাদের প্রার্থিতা ফেরত
পেয়েছেন।
যেসব কারণে বাতিল করা হয়, দণ্ড থাকা, আপনার যে বিল খেলাপি হওয়া, ঋণ খেলাপি হওয়া, অথবা মনোনয়নপত্রে কোনো ত্রুটি বিচ্যুতি, এগুলো সামান্য ত্রুটি বিচ্ছুতিগুলো নির্বাচন কমিশন আপনার বিবেচনায় না নিয়ে তাদেরকে প্রার্থিতা ফেরত দিয়েছেন। যেমন একজন আপনার সই করতে ভুলে গেছেন একটা পেজে, আচ্ছা ঠিক আছে, এটা অ্যাকসেপ্টেড। কেউ হয়তো আপনার ঋণ খেলাপি হিসাবে বাতিল হয়েছেন, কিন্তু পরে দেখা গেছে কি যে উনি এটা রিশিডিউল করেছেন, আপডেট করেছেন, কিন্তু কমিশনের কাছে পুরো তথ্যটা ছিল, এই বিভ্রান্তির কারণে তার প্রার্থিতা বাতিল হয়েছে, তাকে আবার প্রার্থিতা দেওয়া হয়েছে। এইভাবে কিন্তু সবাই আবার ফেরত পাচ্ছেন। এখন নির্বাচন কমিশনের প্রতি বিএনপির বা ঐক্য ফ্রন্ট বা বিরোধী জোট বা যারা সরকার বিপক্ষে আছেন তারা সবাই খুব খুশি আশ্বাসী। গতকাল বিএনপির মহাসচিব নির্বাচন কমিশনকে ধন্যবাদ দিয়েছেন, আর প্রত্যেকটা প্রার্থী যারা কদিন আগে ক্ষুব্ধ ছিলেন যে সরকার নির্বাচন কমিশন আমাদের বিপক্ষে গিয়ে আমাদের সব প্রার্থীদের বাতিল করে দিয়েছে, তারা প্রত্যেকে এখন বলছেন যে আমরা নির্বাচন কমিশনের কাছ থেকে ন্যায় বিচার পেয়েছি, আমরা কৃতজ্ঞ, সব ঠিক আছে। তো সব মিলে যদি বলি এই পর্যায়ে আমরা এসেছি, তাতে করে তো আমি খারাপ
বাংলাদেশ থেকে প্রতিকমর যে রিপোর্টটি আমাদের পাঠিয়েছে তাতেও কিন্তু বাংলাদেশের ভোটাররাও অনেকের মনে দ্বিধা আছে ইলেকশন নিয়ে।
সবার কাছে সবকিছু স্পষ্ট তো যথাসময়ে হয় না, দ্বিধাদ্বন্দ্ব থেকে যেতে পারে সেটা স্পষ্ট করার দায়িত্ব নির্বাচন কমিশনের এবং সংবাদ মাধ্যমের।
হ্যাঁ, আমরা সুভাষ রায়
এবং জি এই জায়গাটা একটু বলবো যে দ্বিধাদ্বন্দ্বের সাধারণ মানুষের
আমরা প্রতিকমরের রিপোর্টটি শুনি,
তারপরে আমরা
প্রতিকমরের রিপোর্টটি শুনি।
এই নির্বাচন নিয়ে সরকার এবং বিরোধী পক্ষ পরস্পর বিরোধী কথা বলে আসছে। বিরোধী শিবির থেকে এখনো বলা হচ্ছে নির্বাচন সুষ্ঠু হবে না, অপরদিকে সরকারি শিবির থেকে বলা হচ্ছে এবারে নির্বাচন সুষ্ঠু এবং নিরপেক্ষ হবে। কথা হয় বিএনপি নেতা মাফতুন আহমেদ খান রুবেলের সাথে।
সংলাপের পরে ওবায়দুল কাদের সাহেবের মুখ থেকে আমরা যে কথা শুনেছিলাম যে এখন থেকে রাজনৈতিক মামলায় আর কাউকে গ্রেপ্তার করা হবে না, কিন্তু আমরা এই পর্যন্ত দেখছি প্রায় 700 মতো মানুষকে, আমাদের নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়েছে সারা বাংলাদেশ থেকে।
আসছে নির্বাচন নিয়ে দুই পক্ষের সমর্থকরাও নেতাকর্মীদের মতোই ভাবছেন।
আমরা নতুন ভোটার হিসেবে আমরা সুষ্ঠুভাবে এই ভোটটা, আমাদের ভোট, নিজের ভোট নিজে দিতে পারবো।
এখন পর্যন্ত নির্বাচন যে হবে না বা জালিয়াতি হবে এর কোনো সিমটম আমরা বগুড়াবাসী পাইনি, সমগ্র বাংলাদেশও পাইনি।
আমরা সবাই সামনে নির্বাচনে ভোট দেওয়ার জন্য উন্মুখ হয়ে আছি, কিন্তু আমরা একটু হতাশাও মনে হয় আমাদের কাছে যে আসলে সামনে নির্বাচনটা কতটুকু সুষ্ঠু হবে, আদৌ কোনো নির্বাচন এই দেশের মাটিতে হবে কিনা। আর নির্বাচন যদিও হয়, আমরা যারা সাধারণ জনগণ এই আমরা আসলে আমাদের ভোটটা সঠিকভাবে প্রয়োগ করতে পারবো কিনা।
নাগরিক ঐক্যের আহ্বায়ক এবং জাতীয় ঐক্য ফ্রন্টের অন্যতম নেতা মাহমুদুর রহমান মান্না বলেছেন এটা নির্বাচনের জন্য উপযুক্ত পরিবেশ হতে পারে না।
হামলা আছে, পুলিশের হামলা আছে, এটা তো একটা নির্বাচনের উপযোগী পরিবেশ হতেই পারে না। আমরা এখন বিকল্প কিছু ভাবছি না, তার কারণ আমরা মানুষের যে সমর্থনটা দেখছি তার উপরে খুব আশাবাদী আছি।
নির্বাচনের পরিবেশের দিকে খেয়াল রাখছেন সুশাসনের জন্য নাগরিক সংগঠনের নেতৃবৃন্দ। নির্বাচন নিয়ে ভয়েস অব আমেরিকার সাথে কথা বলেন ওই সংগঠনের বগুড়া জেলা সেক্রেটারি হুমায়ুন ইসলাম তুহিন।
এটা ধরনের নতুনত্ব যে সরকার থেকে 300 আসনে প্রার্থী থেকে 300 আসনে ভোট হচ্ছে, এবং প্রতিপক্ষ আপনার যারা রয়েছে তারা মানে সরকারি ক্ষমতার বাইরে থেকে, আর এক পক্ষ রয়েছে সরকারি ক্ষমতায় থেকে। এখন এই নির্বাচনটা না হওয়া পর্যন্ত এটা বলা মুশকিল যে এটা কি ধরনের একটা নির্বাচন হবে।
এদিকে বিরোধী পক্ষের সব অভিযোগ নাকচ করে সরকার দলের বর্তমান সংসদ সদস্য হাবিবুর রহমান ভয়েস অব আমেরিকাকে বলেন,
লেভেল ফিল্ড যেটা প্লেইং করার জন্য যে পরিকল্পনা বা জনগণের যে দাবি বা অন্য দলের থেকে যে দাবি, আমি মনে করি এই দায় দায়িত্বটা রেসপন্সিবিলিটিটা সম্পূর্ণরূপে নির্বাচন কমিশনের। আমাদের তরফ থেকে, সরকারের তরফ থেকে নির্বাচন কমিশন কিন্তু ভিতরে আপনার ইন্টারফেয়ার করার কিন্তু আসলে আইনগত দিক থেকে কোনো সুযোগ কিন্তু নাই। সেই দিক থেকে আমি মনে করি যে নির্বাচন কমিশন অত্যন্ত সঠিকভাবে কাজ করছে।
এদিকে রাজনৈতিক নেতাদের পাশাপাশি সাধারণ মানুষও এবারে নির্বাচন নিয়ে একটু বেশি ভাবছেন। প্রতিগমর, ভয়েস অব আমেরিকা, বগুড়া।
যাই হোক, রিপোর্টটি সবাই শুনলেন যারা প্যানেলে আছেন। আমরা তাদের কাছে যাওয়ার আগে সেলিম একটা জিনিস বলতে চাই, যে দুই পক্ষই আছে কিছু দ্বিধাদ্বন্দ্ব না, বিভিন্ন মতামত তো থাকবেই মানুষের, এবং সেটা সঠিকভাবে যদি তুলে ধরা যায় তো আমার মনে হয় যে এখনো যে সব প্রত্যন্ত অঞ্চলে বাংলাদেশের বিভিন্ন এলাকায় যে একটা আশঙ্কা রয়েছে বা দ্বিধা রয়েছে সেগুলো কাটিয়ে উঠতে পারা যাবে আর কি।
তো আমরা রিপোর্টটি আপনারা তিনজনই শুনেছেন, আমরা সূচনা বক্তব্য শুনেছি নাজমুল আশরাফের, সেই বক্তব্য শোনার পরে আমাদের নিজেদের ভিতরেও দ্বিধাদ্বন্দ্ব কিছুটা কমেছে। আমি কি সুভাষ সিংহ রায়, আপনি আপনাকে একটু আমন্ত্রণ জানাতে পারি?
অবশ্যই অবশ্যই।
জি, এই রিপোর্টের ভিত্তিতে আমাদের মানুষের মনের ভিতরে যে দ্বিধা রয়েছে নির্বাচন নিয়ে, মনোনয়ন প্রক্রিয়া, বাছাই প্রক্রিয়া, এইসব বাতিল হওয়া আবার পুনরায় অনুমতি দেওয়া, এর প্রেক্ষিতে যা হচ্ছে এখন কি অবস্থায় আছি আসলে আমরা এই নির্বাচন সম্পর্কে?
আপনাকে ধন্যবাদ, এবং যারা অগণিত শ্রোতা এই অনুষ্ঠানটি শুনছেন তাদেরকে আমি শুভেচ্ছা জানাচ্ছি। আমার খুব সৌভাগ্য আপনাদের সামনে কথা বলতে পারছি। আমি খুব ছোট করে বলি, আমাদের এখানে অনেকগুলো দ্বিধা দ্বন্দ্ব কাজ করছে যে যেমন সত্য, কিন্তু এটা একটু মনে রাখা দরকার, মাত্র 3 সপ্তাহ পরে বাংলাদেশের জাতীয় সংসদ নির্বাচন। একটু ভেবে দেখি আমরা, 2008 সালে সর্বশেষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে যে নির্বাচনটি হয়েছিল, তখনকার 3 সপ্তাহ আগে বাংলাদেশের পরিস্থিতির আইন শৃঙ্খলা পরিস্থিতি কেমন ছিল, আর সর্বশেষ 2004 সালে পাঁচতম নির্বাচনের পর আগে 3 সপ্তাহ আগে বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি কেমন ছিল, এই দুটোর তুলনায় বাংলাদেশে এখন যে পরিস্থিতি বিরাজ করছে একটি তুলনামূলক বিচারে অসাধারণ একটি সুন্দর পরিবেশ বিরাজ করছে। অর্থাৎ মানুষ অংশগ্রহণমূলক নির্বাচনের জন্য শুধুমাত্র অপেক্ষায় আছে। আর আমাদের বাংলাদেশে একটা তুরিকি আমরা যে রাজনৈতিক প্রতিষ্ঠানগুলো গড়ে তুলতে পারিনি, একটু ছোট সংসদ নিয়ে দিয়ে রাখি, আমি 90-এর ডাকসু নির্বাচনের আমি নির্বাচিত প্রতিনিধি ছিলাম, এর পরবর্তীতে ছাত্র রাজনীতির পরবর্তীতে আমি জাতীয় রাজনীতিতে যুক্ত হয়েছিলাম, কিন্তু 2008 সালের পরে আমি জাতীয় রাজনীতিতে আর যুক্ত নই, আমি গণমাধ্যমের সাথে যুক্ত এবং সেভাবে আমি প্রতিদিন কথা বলি, লেখালেখি করি। যে বিষয়টা আমাদের সামনে চলে আসে যে আমাদের নির্বাচন প্রক্রিয়া আমরা এখনো পর্যন্ত অনেক কিছু ঠিক করতে পারিনি, আমরা প্রতিষ্ঠান গড়ে তুলতে পারিনি, যেমন রাজনৈতিক দলও গড়ে তুলতে পারিনি। আপনি লক্ষ্য করে দেখবেন মাত্র 3 সপ্তাহ বাকি, আজকে ঠিক হচ্ছে কিংবা আগামীকাল মোটামুটি ঠিক হবে যে 300 জন প্রার্থী কারা কারা, অর্থাৎ 2টি জোটের 300 জন প্রার্থী কারা কারা, এটা কিন্তু লক্ষণটা ভালো না আমার কাছে। যারা মনে হয় যারা ভোট দিবেন, যারা ভোট সংগ্রহ করবেন, ভোটার প্রচার চালাবেন, তাদের সকলের জন্য একটা কিন্তু অস্বস্তিকর বিষয়, আমরা এটা গড়ে তুলতে পারিনি, এইটা আমাদের গড়ে তোলা দরকার। আর নির্বাচন কমিশনকে আমরা দোষারোপ যখন করি তখন আমরা ভেবে দেখি না যে রাজনৈতিক দলগুলো যদি সঠিকভাবে সাহায্য সহযোগিতা না করে তাহলে কিন্তু নির্বাচন কমিশন তা সামলাতে পারে না। আমরা প্রায় ক্ষেত্রে দেখি নির্বাচন কমিশনকে আমরা দোষারোপের সংস্কৃতি গড়ে তুলেছি। গতকাল একটা অসাধারণ ঘটনা ঘটেছে, মির্জা ফখরুল ইসলাম আলমগীর নির্বাচন কমিশনকে অভিনন্দন জানিয়েছেন, ধন্যবাদ জানিয়েছেন, এটা কিন্তু বিএনপি রাজনীতির ইতিহাসে একটা প্রথম ঘটনা। অবশ্য এর আগে একটা ঘটনা ঘটেছিল, সমুদ্র সীমা যখন বিজয় লাভ করলো বাংলাদেশ সরকারের নেতৃত্বে আইনগত দিক দিয়ে, তখন তারা অভিনন্দন জানিয়েছিল কিন্তু 24 ঘন্টার মধ্যে তা প্রত্যাহার করেছিল। যাই হোক, আমরা কিন্তু অংশগ্রহণমূলক নির্বাচনের দিকে বলছি। আমার একটা কি বলতে, আমার কেন জানি একটু ইতস্তত হচ্ছে, তারপরেও বলি, আমরা গণমাধ্যমে তুলে আনি হেভিওয়েট। এখন হেভিওয়েট বলতে কি বোঝায়, আমরা যারা গণমাধ্যমে কাজ করি তার কতটুকু বুঝে করি কিংবা কেন করি তাও আমি জানি না। বাংলাদেশের 2টি বিবাদমান মানে প্রতিদ্বন্দ্বীপূর্ণ রাজনৈতিক সংগঠন, তাদের যারা প্রতিনিধি ছিলেন তাদের মধ্যে অনেকেই এইবার 2 জোট থেকে মনোনয়ন পেয়েছেন, আমরা কিন্তু এই জায়গাটা যোগ করে দিই হেভিওয়েট। যাই হোক, সে আলোচনায় না যেয়ে বলি,
আমাদের এইবার তরুণ প্রজন্ম, বিশেষ করে তরুণ ভোটার হচ্ছে 2 কোটি 15 লক্ষ, 10 কোটি 41 লাখ যদি ভোটার হয় তাহলে মোট ভোটারের 20.65% হচ্ছে তরুণ ভোটার। এবং এই তরুণ ভোটাররা যারা এবার প্রথমবার ভোট দেবে তারা তাদের যে ভাবনা চিন্তা সেটা কিন্তু খুব একটা গুরুত্বপূর্ণ।
আচ্ছা, আমরা আরো বিস্তারিত আলোচনার আগে আমার মনে হয় যে হেলেন জারিন খানের কাছ থেকে আমরা দ্বিধাদ্বন্দ্বের বিষয়টা আমরা শুনি। আরেকটি প্রশ্ন যেটা আমাদের মনে আছে, তরুণ ভোটারের কথা উল্লেখ করলেন সুভাষ সিংহ রায়, কিন্তু তরুণ প্রার্থী দেখছি না আমরা, সেটা কেন? কোন দলেই কি তরুণ প্রার্থী এগিয়ে আসতে পারছেন না? সেটা কি অর্থের কারণে, ক্ষমতার অভাবে, কি কারণ হতে পারে? হেলেন জারিন খান,
ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ সকল শ্রোতাদেরকে যারা আমাদের আমার এই কথা শুনছেন, দেশে আমার দেশে এবং দেশের বাইরে যার প্রত্যেকে ধন্যবাদ দিচ্ছি। আসলে দীর্ঘক্ষণ শুনছি না, আশরাফ ভাই কথা বলছিলেন সুভাষ সিংহ রায়, আমি যেটা বলতে চাই যে প্রথমে আপনারা যেটা উল্লেখ করেছেন নির্বাচন জটিল অবস্থার মধ্যে দিয়ে বাংলাদেশের নির্বাচনটি যাচ্ছে, আমি ওই জায়গাতেই বেশি গুরুত্ব দিতে চাই। আসলে সত্যিকার অর্থে বাংলাদেশের যে 30 ডিসেম্বর যে নির্বাচনটি হতে যাচ্ছে, এখন পর্যন্ত ভীষণ জটিল অবস্থার মধ্যে দিয়ে নির্বাচনের বিশেষ করে বিরোধী পক্ষ যারা জাতীয় ঐক্য ফ্রন্ট কিংবা বিএনপি বলতে পারেন, এবং বাংলাদেশের আপামর জনসাধারণ, তারা ভীষণ জটিলতার মধ্যে দিয়ে প্রতিটা সময় অতিবাহিত করছেন। এই কারণে আপনি জানেন যে বিশেষ করে যে সরকারটি অধীনে নির্বাচন হতে যাচ্ছে, এটা একটা নতুন ট্রেন্ড বাংলাদেশে, যে দলীয় সরকারের অধীনে নির্বাচন এর আগে হয়েছে কিন্তু আপনি 91 এর পরে দীর্ঘদিন পরে আমরা বলবো যে একটা দলীয় সরকারের অধীনে নির্বাচন হতে যাচ্ছে, যা তাদের অধীনে যারা পূর্বে বলেছিল, বিশেষ করে 2006 এর আগে আপনারা জানেন যে একটা আন্দোলন করেছিল আজকের ক্ষমতাসীন দল, তারা বলেছিল কে এম হাসান, যাকে ব্লেম দেওয়া হয়েছিল প্রধান বিচারপতি ছিলেন তিনি, পরবর্তীতে তত্ত্বাবধায়ক সরকার প্রধান করা হয়েছিল, তাকে ব্লেম করা হয়েছিল, সে কোনো এককালে বিএনপির সদস্য ছিলেন, সেই কারণে তার অধীনে নির্বাচন হতে পারে না, মানে সে কোনো এককালে সদস্য ছিলেন তার অধীনে হতে পারে না। আর আজকে আওয়ামী লীগের প্রধান এবং আওয়ামী লীগের সরকারে যারা মন্ত্রী আছেন, যারা এমপি আছেন, সেই সংসদ বহল আছে, সেরকম একটা অবস্থার মধ্যে আমাদেরকে নির্বাচনে যেতে হয়েছে। আপনি জানেন যে 2014 সালের 5ই জানুয়ারি যে নির্বাচনটি হয়েছিল সেটা ভোটারবিহীন একটি নির্বাচন, এবং আজকে প্রধানমন্ত্রী বলেছিলেন নির্বাচনের পরে প্রেস কনফারেন্স করে বলেছিলেন যে এটা একটা কিছুদিনের জন্য আমরা একটা নিয়মে মানে নিয়মতান্ত্রিক একটা নির্বাচন, কিছুদিন পরেই আমরা একটা ফ্রি ফেয়ার ইলেকশন দেব, তারপরে বেমানম ভুলে গেলেন, আমরা দেখতে পেলাম যে সেই সরকারটি 5 বছর কাটিয়ে দিলেন। এবং আপনি জানেন এই 5 বছরের মধ্যে বাংলাদেশের যতগুলো প্রতিষ্ঠান আছে, আপনি বিশেষ করে আমি বলবো যে পুলিশ প্রশাসন বলেন, আপনি বিশেষ করে সিভিল প্রশাসন বলেন, আপনি বিচারালয় বলেন, আপনি পার্লামেন্ট বলেন, আমাদের যতগুলো ইনস্টিটিউশন আছে প্রত্যেকটা ইনস্টিটিউশন ধ্বংস করে দেওয়া হয়েছে কিংবা একেবারে দলীয়করণ করা হয়েছে। আজকে আমরা যদি এই সমস্ত প্রতিষ্ঠানের বিশেষ করে এই নির্বাচনের সিভিল প্রশাসন এবং পুলিশ প্রশাসন অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে, নির্বাচন কমিশন সেখানে যদি সেই জায়গার কর্তা ব্যক্তিদের বক্তব্য যদি আমরা শুনি, তাহলে আমরা অনেক ক্ষেত্রে দেখি যে আওয়ামী লীগের বড় বড় নেতারাও লজ্জায় মুখ ঢাকবে যে তারা কতটা দলীয় চিন্তা চেতনা থেকে বক্তব্য রেখে থাকেন। এবং আপনি জানেন যে বিএনপি ইতিমধ্যে এই তফসিল ঘোষণার পরেই বিএনপি প্রায় 2000 নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে, যার মধ্যে অনেকেই এই ক্যান্ডিডেট আছে, মানে পার্লামেন্ট মেম্বার হওয়ার জন্য যারা বিএনপির থেকে মনোনয়ন নিয়েছে কিংবা নির্বাচন কমিশনে তাদের মনোনয়ন পেপার সাবমিট করেছে, তাদের মধ্যেও একজনকে গুম করা হয়েছে, আবার একজনের লাশ আমরা বুড়িগঙ্গাতে পেয়েছি,
সেখানে দুই পক্ষের বিভিন্ন লোকজনের, সাধারণ মানুষ এবং নেতাদের বক্তব্য শুনিয়েছে, এবং কেউ কেউ সংশয় প্রকাশ করেছে যে আদৌ নির্বাচন হবে কিনা, আপনার মনে কোনো সংশয় আছে কিনা?
আমার মনে যথেষ্ট সংশয় আছে, এই কারণে আছে যে একটা নির্বাচনের প্রথম শর্ত আছে, শর্ত হচ্ছে যেটা নির্বাচন কমিশনার আপনি জানেন মাহবুব তালুকদার, ইতিমধ্যেই বাংলাদেশের মানুষের মধ্যে মনে হয় নির্বাচন কমিশনের যে কজন আছে তার মধ্যে একজন ব্যক্তি হলো মানুষের কাছে গ্রহণযোগ্য হয়ে উঠেছেন, সেই মাহবুব তালুকদারও কিন্তু তার বক্তব্য উঠে এসেছে যে নির্বাচনের প্রথম শর্ত হচ্ছে লেভেল প্লেইং ফিল্ড, আইনে আইন সবার জন্য সমান। কিন্তু আমরা এখানে আইন তো সবার জন্য সমান দেখছি না, আমাদের আমাদের নেতা কর্মীরা এখন পর্যন্ত নির্বাচন করবে যে যারা ক্যান্ডিডেট তারা নিজের এলাকায় যেতে পারছে না, প্রত্যেককে দেখা যাচ্ছে যে পুলিশ তাদেরকে গ্রেপ্তার করার জন্য পিছু ছুটছে, কেউই কিন্তু স্বাধীনভাবে এলাকায় যেতে পারছে না, ইভেন এলা মানে ঢাকাতে কিংবা অন্য জায়গায় থেকে যে নির্বাচন করবে সেখানেও তাদেরকে আইন শৃঙ্খলা বাহিনী কিংবা সাদা পোশাকের যারা আছে তারা তাদেরকে গিয়ে বিভিন্ন ভাবে মানে গ্রেপ্তার করার
চেষ্টা আমরা
একটা অবস্থার মধ্যে দিয়ে সাধারণ মানুষ তো বলবেই, যেহেতু তাদের ক্যান্ডিডেটকে তারা অনেকেই এলাকায় পাচ্ছে না সেই কারণে তাদের মনে তো সন্দেহ আছে। আর আওয়ামী লীগের ইতিমধ্যে আপনি দেখেছেন যে বিশেষ করে এই ইউটিউবে কিংবা এই সোশ্যাল মিডিয়াতে এসছে আওয়ামী লীগের বিভিন্ন নেতারা অনেকে, যেমন চিটাং মহানগরীর সাধারণ সম্পাদক
আমাদের অনেক শ্রোতা টেলিফোন করছেন, তাদের বক্তব্যগুলো প্রশ্নগুলো আমরা নিয়ে নিই পরে আপনাদের
সঙ্গে যোগ দিয়েছেন। একজন হলো নিউ জার্সি থেকে কবির কিরণ, আরেকজন ঢাকা থেকে এটিএন বাংলার আমার সাবেক সহকর্মী আবু দর্দা জুবায়ের, দুজনই অপেক্ষায় আছে এবং ফেসবুকে অনেকে প্রশ্ন করেছেন।
ঠিক আছে, আমরা নিয়ে নিই, যারা
আমরা আগে টেলিফোন একটা নিয়ে নিই। আবু দর্দা জুবায়ের,
জি আমি শুনতে পাচ্ছি,
নির্বাচন নিয়ে কি পরিস্থিতি এবং আপনি কেমন দেখছেন, কি মনে হচ্ছে
আপনার বক্তব্য?
আমি তো আলোচকদের কথা শুনলাম, তবে আমার আলোচকদের কাছে একটা প্রশ্ন, সেটা হলো যে ওনারা কি মনে করে যে এখন পর্যন্ত এই জাতীয় নির্বাচনের যারা প্রার্থীরা আছেন তারা সবাই তার নির্বাচনী প্রচার কাজের জন্য প্রচারণার জন্য সমান সুযোগ পাচ্ছেন কিনা, বা না পেলে বাকি দিনগুলাতে তারা পাবেন কিনা, যে দিনগুলো সামনে বাকি আছে 30 ডিসেম্বরের আগে, তো ওনারা এই বিষয়টাকে কিভাবে দেখছেন?
আমরা আরেকজনের কথা শুনে আসি, তারপরে বলছি কবির কিরণ।
জি সালাম সবাইকে, আসলে শুনলাম এতক্ষণ নির্বাচন নিয়ে আমার একটাই প্রশ্ন, সেটা হলো যে আওয়ামী লীগ তাদের নির্বাচনের প্রচারণাটা একটু ভিন্ন টেকনিক অ্যাডপ্ট করছে মনে হয়, সেটা হলো যে অপোজিশনকে সত্যিকার অর্থে তাদের কর্মযজ্ঞ চালানোর জন্য যেসব লজিস্টিক সাপোর্ট গুলো দেওয়া দরকার সেগুলো দিচ্ছে না, হয়তো বিএনপি ক্ষমতা থাকলেও আওয়ামী লীগকে সেভাবে দিত কিনা সেটাও একটা সন্দেহ। এই কালচারটা আমাদের উপমহাদেশে খুব মারাত্মক ভাবে বিরাজমান, বাট এটা এই সমস্যাগুলো কিন্তু আজকে একদিনের না, দীর্ঘদিন থেকে এই সমস্যাগুলো চলে আসছে।
মানে প্রশ্ন আপনারও একই, যে
প্রশ্নটা হলো এই যে আমরা যারা এগুলো নিয়ে চিন্তা করি দেশের বাইরে এবং দেশের ভিতরে তাদেরকে একটা সোচ্চার হতে হবে, মানসিক চাপ দিতে হবে যে প্রার্থীরা যেন তাদের নিজেদের কর্মকাণ্ডটা স্বাভাবিক ভাবে চালাতে পারে, যোগ্য প্রার্থীকে মানুষ যেন ভোট দিয়ে নির্বাচিত করে দেশের উন্নয়নকে দেশের ডেভেলপমেন্টকে।
তার মানে প্রশ্ন দুজনেরই এক, সমান সুযোগ সুবিধা পাচ্ছে কিনা বিরোধী এবং
আচ্ছা হেলেন জেরিন খান কথা বলতে চাচ্ছিলেন, আপনি শুরু করুন।
আমি যেটা বলছিলাম, হ্যাঁ, যে আবিদার জুবাইর ভাই যেটা বলেছেন যে সমান সুযোগ পাচ্ছে কিনা, দেখেন সমান সুযোগ তো পাওয়ার দূরের কথা, আওয়ামী লীগ তো বিগত প্রায় 2 বছর যাবত নির্বাচনী প্রচারণা করছে, সরকারের টাকা খরচ করে প্রধানমন্ত্রী থেকে শুরু করে আওয়ামী লীগের সমস্ত নেতা কর্মী করছেন, এবং আপনি আওয়ামী লীগের ব্যানার ফেস্টুন আমরা বিভিন্ন জায়গায় এখনো পর্যন্ত দেখব, আওয়ামী লীগের নেতারা সবাই মাঠে চলে গিয়েছেন, কিন্তু আপনি যদি পত্রিকা দেখেন, আপনি যদি ফেসবুক গুলোতে যান, সামাজিক যোগাযোগ মাধ্যমে যেখানে যাবেন সেখানে দেখবেন যে বলা হয় যে আওয়ামী লীগ আছে মাঠে আর বিএনপি আছে আদালতে।
ঘুরে
বেড়াতে হচ্ছে, কেউ মামলা থেকে জামিন পাওয়ার জন্য কেউ বা মানে এলাকায় যেতে পারে সেই জন্য তো বিএনপি এখন পর্যন্ত কিন্তু আদালতেই আছে। বিএনপি কিন্তু কোন রকমের এবং যেটা বলা হচ্ছিল বিশেষ করে নির্বাচন কমিশনের পক্ষ থেকে প্রধান নির্বাচন কমিশনার আশ্বাস দিয়েছিলেন, বলেছিলেন যে তফসিল ঘোষণার পরে কাউকে রাজনৈতিক ভাবে গ্রেপ্তার করা হবে না, কিন্তু এখন পর্যন্ত
আমরা দেখি আগামী তিন সপ্তাহে কি হয়। সুভাষ সিংহ রায়ের কাছে একটু জানতে চাচ্ছি একই প্রশ্নে, বললাম যে আগামী তিন সপ্তাহে কি হয় সুভাষ সিংহ রায়ের মতামত একটু
সামান্য সুযোগ পাওয়ার ব্যাপারে।
আমি
জি
আমি এই আলোচনাটা শুনছিলাম, বেশ আলোচনাটা বেশ প্রাণবন্ত হচ্ছে, ধন্যবাদ সকলকে এবং যারা প্রশ্ন করেছেন এবং যারা এখানে অংশগ্রহণ করেছেন তারা যথার্থ প্রশ্নগুলো তুলেছেন। আমি হেলাঞ্জেরিন আপার কথার প্রসঙ্গ ধরে কোন বিরোধিতা না করে একটি বিষয় যোগ করবো। একটি হচ্ছে মাননীয় প্রধানমন্ত্রী 2014 সালে নির্বাচনের আগে তিনি যে উদ্যোগটি গ্রহণ করেছিলেন অংশগ্রহণমূলক নির্বাচনে, সেই নির্বাচন অংশগ্রহণমূলক করবার জন্য তিনি তৎকালীন বিরোধী দলের নেতৃত্বে তিনি অনেকগুলো প্রস্তাব দিয়েছিলেন এবং 2013 সালের 28 অক্টোবর তিনি টেলিফোন করেছিলেন এবং সেই টেলিফোন করে তিনি যে ধরনের 37 মিনিটের কথা শুনেছিলেন যেটাকে আমি বলি কাঁচা বাংলা, সেই কাঁচা বাংলা শোনার পরেও তিনি কিন্তু পরবর্তীতে উদ্যোগ গ্রহণ করেছিলেন। তা এই যে ব্যাপারগুলো এটা কিন্তু একটু মাথা রাখা দরকার। আর তিনি কখনোই কোন জায়গায়, আমি দায়িত্ব নিয়ে বলছি, কোন জায়গায় তিনি বলেননি এটা নিয়ম রক্ষার নির্বাচন, তিনি বলেছিলেন এটি সাংবিধানিক ধারাবাহিকতার নির্বাচন। আর আমরা প্রায় কিন্তু একটা কথা বলে ফেলি ভোটারবিহীন নির্বাচন, ইলেকশন ওয়ার্কিং গ্রুপ 2014 সালে 5 জানুয়ারি নির্বাচনের বেলা 11টার সময় বগুড়া সদরের 3টি কেন্দ্র পরিদর্শন করেছেন, তা ওই সময় বগুড়াতেই 7% ভোটার উপস্থিত দেখেছেন, তা বগুড়াতে তিনি দেখে থাকে 7%। আর নির্বাচন ব্যবস্থাকে ধ্বংস করবার জন্য আমরা নানান রকম ঘটনা দেখেছি, আগুন জ্বালানো, পুড়িয়ে ফেলা, মানুষ হত্যা করা, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী হত্যা করা, নানান রকম কণ্ডকাণ্ড দেখেছি। আর নির্বাচন কমিশনের নিরপেক্ষতা নিয়ে আমরা প্রশ্ন তুলছি, আমরা নির্বাচন আমাদের পুরা কপাল, আমরা নির্বাচন কমিশনের যে আইন সেই আইনটা আমরা কেউই কিন্তু যথাযথ অনুসরণ করি নাই। তারপরেও প্রয়াত রাষ্ট্রপতি জিল্লুর রহমান তিনি একটা উদ্যোগ গ্রহণ করে প্রথমবার তিনি একটি সার্চ কমিটি গঠন করেছিলেন, এই সার্চ কমিটির মাধ্যমে গত নির্বাচন কমিশন হয়েছে, এর পরবর্তীতেও সার্চ কমিটির মাধ্যমে বর্তমান রাষ্ট্রপতি আব্দুল হামিদের মাধ্যমে এটা হয়েছে। আমি যদি এই প্রসঙ্গগুলো বলি যে পক্ষ এবং বিপক্ষ, আমার পক্ষে যখন সবকিছু যায় তখন খুব আমাদের প্রত্যেকেরই ভালো লাগে, এটা স্বাভাবিক ঘটনা। লক্ষ্য করে দেখবেন প্রধান নির্বাচন কমিশনার যখন তিনি সকল রাজনৈতিক দলকে সংলাপে আহ্বান করলেন, সেই সংলাপে আহ্বান করে যেদিন বিএনপি এবং তার দলীয় নেতৃবৃন্দ বিএনপি দলীয় নেতৃবৃন্দরা গেলেন, তিনি তাদেরকে আস্থায় নেবার জন্য তিনি বলেছিলেন জিয়াউর রহমান বাংলাদেশে বহুদলীয় গণতন্ত্রের প্রহর প্রবর্তন করেছেন। আওয়ামী লীগ কিন্তু এই বিষয়টা সহজভাবে না নিলেও এটা কিন্তু বিরোধিতা করেনি, এই কারণে নির্বাচন এবং নির্বাচন কমিশনের সাথে, কেননা যিনি সংবিধানের শপথ নিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার তিনি কিন্তু এই কথাটা বলতে পারেন না, এই কারণে যে বাংলাদেশের উচ্চ আদালত রায় দিয়ে দিয়েছে দুইজন সামরিক শাসক অবৈধ। অতএব এই প্রতিষ্ঠানগুলো যে গড়ে তোলা যায়নি তার ঘটনা তো শুধুমাত্র আওয়ামী লীগকে আপনি দায়ী করতে পারবেন না, বরঞ্চ আওয়ামী লীগ এক্ষেত্রে কিন্তু প্রতিষ্ঠান গড়ার ক্ষেত্রে অনেক অগ্রণী ভূমিকা রেখেছে। 2008 সালের 12ই ডিসেম্বর আজকের প্রধানমন্ত্রী এবং আওয়ামী লীগের সভানেত্রী তিনি নির্বাচনে ইস্তেহার দিয়েছিলেন, ইস্তেহারে স্পষ্ট করে বলেছিলেন আওয়ামী লীগ ক্ষমতায় গেলে নির্বাচন কমিশনকে প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে সম্পূর্ণ বিচ্ছিন্ন করবে। মাত্র 4 সপ্তাহের মধ্যে নির্বাচন কমিশন প্রধানমন্ত্রীর কার্যালয়,
আমাদের হাতে কিন্তু খুব একটা বেশি সময় নেই, আমরা আমার মনে হয় নাজমুল হাসানের কাছে সময় আছে একটু, আমাদের আমাদের এখানে থামাতে হবে, আসলে আমাদের হাতে খুব একটা সময় নেই, আমরা একটু নাজমুল হাসানের কাছে যাব,
তার আগে আরেকজন আছেন
লাইনে, হ্যাঁ তাকে নিয়ে তারপরে নাজমুল হাসান। হ্যালো, হ্যাঁ বলুন।
জি আমি গোলাম হোসেন বলছি নিউ ইয়র্ক থেকে।
হ্যাঁ বলুন।
জি আপনারা বাংলাদেশের নির্বাচন নিয়ে কথা বলতেছেন?
হ্যাঁ বলছি।
আমি বলবো যে নির্বাচন কমিশন বাংলাদেশে নির্বাচন করতেছেন, এটা এক পেশি নির্বাচন করতেছে, উনি কোন ছাড় দিতেছে না বিরোধী দলকে। বিরোধী দল যাই কিছু উনি আওয়ামী লীগকে উনি সাপোর্ট দিয়ে যাচ্ছেন না হয়। এই যে আপনারা দেখেন যে
আপনার প্রশ্ন কি, আপনার প্রশ্নটা কি বলুন, আমাদের হাতে খুব একটা সময় নেই।
আমার প্রশ্ন, আমরা চাই একজন এই নির্বাচন কমিশনকে বাদ দিয়ে একজন নতুন নির্বাচন কমিশন গঠন করা হোক, নিরপেক্ষ একজন, উনি নিরপেক্ষতা ওনার মধ্যে নাই।
আচ্ছা ধন্যবাদ
জি।
নাজমুল আশরাফ আপনি বলবেন সংক্ষেপে, খুব সংক্ষেপে।
জি নিশ্চয়ই, বিষয়টা হলো কি যে আপনার এই যে পরিবেশ এবং নির্বাচন কমিশনের ভূমিকা, সরকারের ভূমিকা, প্রার্থীরা কাজ করতে পারছেন কি পাচ্ছেন না, মামলা মোকদ্দমা হামলা ইত্যাদি, এটা একটা বড় সমস্যা। কিন্তু কিন্তু এটা হুট করে তৈরি হয়নি, যখনই যারা বাংলাদেশে বিরোধী দলে ছিলেন তারা এই ধরনের পরিস্থিতির শিকার হয়েছেন। তবে এই চর্চাটা প্রতিনিয়ত বেড়েছে এবং যেহেতু একটি দল বা একটি জোট পরপর দুই মেয়াদে দশ বছর থেকেছে, ফলে বিরোধী দলের চিত্রটা কিন্তু দ্বিগুণ হয়ে গেছে। এছাড়াও বিভিন্ন আন্দোলন ঘটনার ক্ষেত্রে তাদের সম্পৃক্ততার কারণে আরো কিছু আইনি এবং মামলা সংক্রান্ত ঝামেলা হয়েছে, ফলে একটা দীর্ঘ আইনি প্রক্রিয়ার মধ্য দিয়ে কিন্তু বিরোধী দলকে যেতে হচ্ছে, বিএনপি সহ আরো কিছু বিরোধী দল। সেই জায়গায় নির্বাচন কমিশন যে বলেছে যে নতুন করে মামলা দেওয়া হবে না, পুরনো মামলা ধরা হবে না, প্রধানমন্ত্রী প্রতিশ্রুতি দিয়েছেন, তালিকা দিয়েছেন, এটার বাস্তবায়ন আমরা খুব বেশি দেখতে পাচ্ছি না। তবে নির্বাচন কমিশন অনেক শক্ত শক্ত কঠিন কঠিন কথা বলছে, নির্দেশ দিচ্ছেন, সেগুলো বাস্তবায়ন করবে কে? আপনার সিভিল অ্যাডমিনিস্ট্রেশন, বিশেষ করে পুলিশ বা নিরাপত্তা বাহিনী। তো নিরাপত্তা বাহিনীতে গত দশ বছর ধরে তৈরি হয়ে এসেছে, তারাও ওই খোলস থেকে মানসিকতা থেকে বেরিয়ে আসতে পারছেন বলে মনে হচ্ছে না, যার কারণে সরকার প্রধান বা প্রধানমন্ত্রী বা মন্ত্রিসভা বা যেই হোক কেউ কোনো নির্দেশ না দিলেও ওই যে মাঠ পর্যায়ের যারা প্রশাসন, বিশেষ করে পুলিশ, তারা তাদের মতো করে কাজ করে যাচ্ছে। এই জায়গাটা নির্বাচন কমিশনকে আরো শক্ত হতে হবে এবং সরকারকে রীতিমতো নির্দেশ দিয়ে ওদের আচরণের পরিবর্তন ঘটাতে হবে, তাহলে হয়তো এই
পরিস্থিতি। আমরা আশা করছি যে
আপনাদের তিনজনকে আজকে আমাদের ধন্যবাদ জানিয়ে শেষ করতে হচ্ছে। আমাদের ফেসবুকে অনেক শ্রোতা আজকে প্রশ্ন করেছে, আমি শুধুমাত্র
কয়েকজনের নাম
পাঁচ সাত সেকেন্ডের ভিতরে কয়েকজনের নাম বলি। মাসুদুর রহমান, শঙ্কর হালদার, আব্দুল রশিদ, ফাহিম আহমেদ, শিফাত, রফিকুল ইসলাম বাদশা, সুনীত চৌধুরী, এমডি মাসুদুর রহমান সহ বেশ কয়েকজন আপনাদের, যাদের নাম বলতে পারলাম না, দুঃখিত। আপনারা সবাই
যারা প্যানেলে ছিলেন, যারা যোগাযোগ করেছেন, যাদের মন্তব্য আমরা নিতে পেরেছি, সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আলাপনের আলোচনা এ পর্যন্তই।
এই অনুষ্ঠানের প্যানেল সদস্য এবং শ্রোতাদের সব মন্তব্যই তাদের নিজস্ব মতামত, ভয়েস অব আমেরিকা কর্তৃপক্ষ সেসব মন্তব্যের জন্য দায়িত্ব নেবে না।